কটেজ থেকে বাইরে বেরিয়ে এসে চারিদিকটা একবার ভালো করে তাকিয়ে দেখে নিল আর্থার। ঘন জঙ্গলের গাছপালা ভিড় করে আছে। কটেজের ঠিক সামনেই কঞ্চির বেড়া দিয়ে ঘেরা এক ছিলতে ছোট্ট বাগান। সেই বাগানের মাঝামাঝি একটা কাঠের টেবিলে বসে আছে ওর স্ত্রী মেরি। তার দিকে তাকিয়ে একবার হাসলো আর্থার। দুপুরের রোদ জঙ্গলের গাছের ফাঁক গুলে টলমল করছে সমস্ত জায়গায়। এই জঙ্গলের ভেতর দাঁড়িয়ে জোরে নিঃশ্বাস টানলে বুকের ভেতরটা যেন তাজা হয়ে যায়। সত্যি কথা বলতে, এই তাজা নিঃশ্বাসটুকুর জন্যই রাক্ষস পাথরের জঙ্গলের ভেতরে কটেজটা এতগুলো টাকা দিয়ে কিনেছিল আর্থার। মেরিকে অবশ্য বলেছে কটেজটাও নিজেই বানিয়েছে। সত্যি কথাটা বললে মেরি কিছুতেই কিনতে দিত না। এমনিতে ওদের টাকা পয়সার অভাব নেই। নিউ ইয়র্কের অন্যতম ধনীদের মধ্যে একজন আর্থার অ্যাডামস, তবে সংসার বলতে কেবল স্ত্রী আর এক বছর আটেকের মেয়ে সোফিয়া অ্যাডামস। সোফিয়াকে একটু আগে নিজের হাতে ঘুম পাড়িয়ে এসেছে ঘরের ভেতর। এখানে আসার পর থেকেই সোফিয়ার শরীরটা বিশেষ ভালো নেই, আজও বাইরে খেলতে যাওয়ার জন্য বায়না করছিল। আর্থার শর্ত দিয়েছে ঘণ্টাখানেক না ঘুমোলে খেলতে যাওয়ার অনুমতি মিলবে না। হগতা মেয়ে রাজি হয়েছে। নিজের হাতে তাকে ঘুম পাড়িয়ে বাইরে থেকে দরজা লক করে এসেছে। পা চালিয়ে মেরির কাছে এগিয়ে গেল আর্থার।
কেমন লাগছে বলতো এখানে এসে?
ভালো লাগছে, মেয়েটা সুস্থ থাকলে আরো ভালো লাগতো।
চায়ের কাপে চুমুক দিতে দিতেই বলে মেরি,
চিন্তা করো না, জঙ্গলের মাঝে এসে এক দুদিন ওরকম শরীর খারাপ হতেই পারে। ওরা
ধর, আমার মনে হয় তুমি বাড়াবাড়ি করছো। একটু শরীর খারাপ করলো কি করলো না তাতেই দিন রাত ঘরে আটকে রেখে দিচ্ছ। আমরা বাইরে গল্প করছি আর ও বেচারি একা একা ঘরে শুয়ে আছে।
বেশ, তুলে দিচ্ছি, বাইরে এসে একটু খেলাধুলা করুক না, কি বলো?
ঘরের চাবিটা নিয়ে উঠে পড়ল আর্থার। ধীরে ধীরে বাগান পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে দরজা খুলে সোফিয়ার ঘরের সামনে এসে দাঁড়াল। চাবি দিয়ে বাইরে থেকে বন্ধ দরজাটা খুলে ভেতরে মুখ বাড়াতেই আর্থারের শরীরে একটা ধাক্কা লাগল। এক ঘন্টা আগেও নিজের হাতে ছোট্ট মেয়েটাকে বিছানার উপর শুয়ে গেছিল, একটা চাদর আলগা করে ফেলা ছিল তার গায়ে। চাদরটা আগের মতোই আছে, কেবল এই মুহূর্তে বিছানাটা খালি। ঘরের ভেতরে কোথাও কিছু নেই। ঘরের চারদিকটা আর একবার ভালো করে দেখে নিল আর্থার। এ ঘরে লুকিয়ে পড়ার মতো আসবাবপত্র নেই বললেই চলে। একদিকে দেয়ালে একটা জানলা আছে বটে, কিন্তু সে জানলা আপাতত ভেতর থেকে খিল দিয়ে আটকানো। কেউ যদি জানলা খুলে বাইরে বেরিয়ে যায় তার পক্ষে ভেতর থেকে খিল দেওয়া সম্ভব নয়। ঘরটা তন্ন তন্ন করে ঘুরে দেখে নিয়ে আর্থার অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। অবিশ্বাস্য, একটা জল জ্যান্ত মানুষ একটা বন্ধ ঘরের ভেতর থেকে কি উবে গেল?
সোফিয়া, সোফিয়া,
চিৎকার করে ডাকে আর্থার। কোনো সাড়া আসে না। জঙ্গলের গাছের পাতা দুলে যায় ধীরে ধীরে, মশমশ করে আওয়াজ ওঠে। কিছুক্ষণ সেইভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আর্থার।
কি হলো?
মেরি এসে দাঁড়িয়েছে ওর ঠিক পেছনে। তার দিকে ঘুরে তাকায় আর্থার, বিড়বিড় করে বলে,
সোফিয়া ঘরে নেই।
নেই মানে? তুমি নিজেই তোকে ঘরে শুয়ে রেখে চাবি দিয়েছিলে, আর কারো কাছে তো চাবি নেই।
দুপা এগিয়ে এসে ঘরের ভেতর উঁকি মারে মেরি, এক পা পিছিয়ে আসে। সত্যি আর্থার ভুল বলেনি, রাক্ষস পাথরের জঙ্গলে ছোট্ট একতলা কটেজের বন্ধ ঘর থেকে আচমকাই উবে গেছে ওদের মেয়ে সোফিয়া অ্যাডামস।
মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন ইয়োহান কার্টারের কাহিনী অবলম্বনে রাক্ষস পাথরের বাড়ি। তাহলে কি বন্ধ ঘরের ভেতর থেকে একটা মেয়ে স্রেফ উবে গেল? ভুতুড়ে ব্যাপার নাকি? কিন্তু আমাদের আজকের গল্পটা তো ভুতুড়ে নয়, এটা একটা গোয়েন্দা গল্প। কি, কোথায়, কেন, কিভাবে এবং কে, এই সব কিছু খুঁজে বের করাই আমাদের আজকের উদ্দেশ্য। কিন্তু আপাতত এই সবকটা প্রশ্নের উত্তরই অসম্ভব। চলুন দেখা যাক অসম্ভবের বুকে ঝাঁপ মেরে কি তুলে আনা যায়।
কুড়ি বছর পরের কথা, জুলাইয়ের এক তপ্ত দুপুর, পল মলে একটা ক্লাবের সামনে একটা খোলা সেলুন গাড়ি দাঁড়িয়ে। গাড়িতে বসে আছে দুটো অল্প বয়সী ছেলে মেয়ে, বছর তিরিশের কালো চুলের এক যুবক এবং তার চেয়ে বছর ছয়েকের ছোট এক সোনালী চুলের তরুণী। দুজনেই একেবারে স্থির হয়ে বসে। গাড়ির জানলা দিয়ে তাদের তীক্ষ্ণ নজর এখন সিনিয়র কনজারভেটিভ ক্লাবের বাইরের দরজার দিকে। ক্লাব পাড়ায় লাঞ্চের পরে তন্দ্রাচ্ছন্ন দুপুর নেমেছে, সূর্যের তেজ প্রখর, রাস্তার দুধারে ক্লাবগুলো ঝিমুচ্ছে, কোথাও বিশেষ নড়াচড়া লক্ষ্য করা যায় না। মাঝে মাঝে দু একটা দরজা খুলে লোক বেরিয়ে এসে রাস্তা দিয়ে হেঁটে কোথায় যেন চলে যাচ্ছে। সেদিকে চেয়ে থাকতে থাকতেই যুবক স্টিয়ারিং হুইলে একটা ঘুষি মারল।
তোর মনে হয় এতে কাজ হবে?
জানি না, লোকটাকে যতদূর চিনি তাতে পিকনিক করতে রাজি হবেন বলে তো মনে হচ্ছে না। তাও একবার চেষ্টা করে দেখতে হবে।
আমি ভাবছি লোকটা এর মধ্যে বেরিয়ে যায়নি তো, ক্লাবে লাঞ্চ করতে ঢুকেছিল, খেতে তো এত সময় লাগার কথা নয়। পৌনে চারটে বাজে, এতক্ষণে।
হঠাৎ জানলার বাইরে তাকিয়ে উত্তেজিত হয়ে ওঠে ইভ।
বিল, ওই যে ওখানে দেখ।
দুজনেই সামনে তাকালো। সিনিয়র কনজারভেটিভ ক্লাবের দরজা দিয়ে হেলে দুলে বেরিয়ে এলেন এক বিশাল বপু, ব্যারেলের মতো গোল গাল ভদ্রলোক, পরনে সাদা লিনেন স্যুট। লোকটার ভুঁড়িটা বড় সড়, শরীরের থেকে কিছুটা যেন এগিয়ে থাকে ভুঁড়িটা। চশমাটা নাকের ডগায় নামানো, মাথায় একটা পানামা টুপি। পাথরের সিঁড়ির ওপর দাঁড়িয়ে তিনি অবজ্ঞার ভঙ্গিতে রাস্তাটা মেপে নিলেন।
স্যার হেনরি!
গাড়ির ভেতর থেকে মেয়েটি ডাক দিল। স্যার হেনরি মেরিভেল চোখ তুলে তাকালেন।
আমি ইভ রাইটন, চিনতে পারছেন না? আপনি আমার বাবাকে চিনতেন?
কথাটা বলতে বলতেই গাড়ি থেকে নেমে এলো দুজন, হাসি মুখে এগিয়ে গেল লোকটার দিকে।
বটে, তোমরা কি মনে করে?
আসলে এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার জন্য, আমাদের একটু কথা ছিল আপনার সঙ্গে, জাস্ট পাঁচ মিনিট লাগবে।
ব্যাপার আর কিছুই নয়, বিল আর ইভ আজ এই অভিজাত ক্লাবের সামনে ওত পেতেছিল হেনরি মেরিভেলের দেখা পাওয়ার জন্য। ক্লাবের ভিতরে নেতা মন্ত্রী বা কেউ কেটা লোক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না, অগত্যা বাইরে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। স্যার হেনরি মেরিভেল একসময় দেশ কাঁপিয়ে উকালতি করেছেন, শোনা যায় সে সময়ের বড় বড় খুনের আসামিরা তার নাম শুনলেই নাকি কেঁপে যেত। বিশেষ করে খুন সংক্রান্ত মামলায় তার মাথা ছিল আশ্চর্য রকম পরিষ্কার, সেই সঙ্গে ছিল ক্রাইম সংক্রান্ত অসম্ভব জ্ঞান। তবে বছর খানেক আগে ভদ্রলোক ওকালতি থেকে অবসর নিয়েছেন, এখন মধ্যে মধ্যে পুলিশের সঙ্গে কনসালটেন্সির কাজ করেন। কোনো জটিল খুনের কেসের সমাধান করতে না পারলে পুলিশ তার শরণাপন্ন হয়। বলা বাহুল্য, উঁচু মহলে স্যার হেনরি মেরিভেলের কদর কম নয়। এখন অবশ্য তিনি ঘোষ মেজাজেই আছেন, একটু আগেই ক্লাবের ভিতর এক উত্তপ্ত তর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে হারিয়ে এসেছেন, তবে এই মুহূর্তে সেটা মুখ দেখে বোঝার উপায় নেই। ভদ্রলোক সিঁড়ি দিয়ে নামছিলেন, এমন সময় একটা বিপত্তি ঘটল। নিচের থেকে সিঁড়ির 3 ফুট উঁচু এক ধাপে পা রাখতেই এক অনাকাঙ্ক্ষিত জিনিসের উপর তার পা পড়ল। একটা কলার খোসা। সিঁড়ি থেকে পা পিছলে একেবারে রাস্তার উপর এসে পড়লেন স্যার হেনরি মেরিভেল। ইভ আর্তনাদ করে উঠল। বিল এক ছুটে এগিয়ে গেল তার দিকে। কিছু দুষ্টু ছেলেপুলে হোয়াইট হলের পথে বড় বড় নেতাদের আচার খাওয়ানোর আশায় ইচ্ছা করেই সিঁড়িতে এইসব রেখে দেয়। মেরিভেলের ক্ষেত্রেও তাই হয়েছে। ফুটপাথে বসে পড়ে মেরিভেল অকথ্য গালিগালাজ শুরু করলেন। ক্লাবের দারোয়ান দৌড়ে এলো। ইভ আর বিল নিচু হয়ে সাহায্য করার চেষ্টা করল। রাস্তার ওপারের জানলা দিয়েও লোকজনের মাথা উঁকি দিতে লাগল। ইভ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল,
আপনার লাগেনি তো?
মেরিভেল যন্ত্রণাক্লিষ্ট মুখ তুলে ওর দিকে তাকালেন। টুপি পড়ে গিয়ে ভদ্রলোকের বিশাল টাকটা আপাতত বেরিয়ে পড়েছে। তিনি ফুটপাথে বসেই নিজের কোমর চেপে ধরে কোঁকাতে লাগলেন।
উঠে দাঁড়ান স্যার, আসুন।
আরে উঠবোটা কি করে, আমার কোমরটা, ওরে বাপ রে, কোমরটা গেল।
কিন্তু স্যার লোকজন দেখছে, আপনি এইভাবে রাস্তায় গোড়াগুড়ি খেলে আপনার প্রেস্টিজ।
মেরিভেল সেই লোকজনকে কি করা উচিত তা নিয়ে একচোট নিলেন। তারপর চশমার উপর দিয়ে চরম আক্রোশে ইভ ড্রাইট্রনের দিকে তাকালেন।
কলার খোসাটা তুমি ফেলে রেখেছিলে না?
কি বলছেন কি স্যার, আমি কলার খোসা ফেলে রাখবো কেন? আমরা তো শুধু আপনাকে একটা পিকনিকে নিমন্ত্রণ করতে এসেছিলাম।
পিকনিক? কিসের পিকনিক?
বিল এগিয়ে এলো এবার। মেরিভেলকে দুহাতে ধরে মাটি থেকে তুলতে তুলতে বলল,
আগে আপনি উঠে বসুন, সব খুলে বলছি।
তুমি আবার কে?
সরি স্যার, আলাপ করিয়ে দেওয়া হয়নি। ও আমার ফিয়ান্সে, ডাক্তার উইলিয়াম সেজ, আমি বিল বলে ডাকি।
একেবারে ডাক্তার অবধি নিয়ে এসেছো এইসব কাণ্ড ঘটাবে বলে?
আগে আমি ঠিক ডাক্তার নই স্যার, আমি পেশায় সার্জন।
সে তুমি যাই হও, আমার কোমরটা মনে হয় আর।
আরে ঘাবড়াবেন না স্যার, কিছু হয়নি আপনার, একটু বরফ লাগালেই সুস্থ হয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় আপনি ফুটপাথের চেয়ে গাড়িতে বসলে কিন্তু বেশি সুস্থ বোধ করবেন। আচ্ছা আপনার হাতটা দিন তো, দিন দিন।
10 মিনিট পর মেরিভেল গাড়ির পেছনের সিটে বসলেন। খানিক গজগজ করলেন। গালাগালির তোড় খানিক কমে আসতে প্রস্তাবটা খুলে বলল বিল আর ইভ। ওদের ইচ্ছা ওরা স্যার হেনরি মেরিভেলকে একটা পিকনিকে নিয়ে যাবে। ইভের বাবা মেরিভেলের বিশেষ পরিচিত, তার মুখে ভদ্রলোকের প্রচুর তারিফ শুনে এসেছে ছোট থেকে। এমন ধুরন্ধর একটা লোকের সান্নিধ্য পাওয়ার লোভেই এই পিকনিকের আয়োজন। মেজাজটা খিচেই ছিল, সোজা মুখের উপর না বলে দিলেন হেনরি মেরিভেল। অনেক সাধ্য সাধনার পরেও রাজি হলেন না। শেষে বিল খানিক বাধ্য হয়েই আসল অস্ত্রটা প্রয়োগ করল।
ভেবেছিলাম আপনাকে পরেই বলবো, কিন্তু একান্তই যখন রাজি হচ্ছেন না তখন এখনই বলে দিই, পিকনিকে আমরা দুজন ছাড়া আরো একজন যাচ্ছে, আর তাকে মনে হয় আপনি চেনেন।
তাই নাকি? কে?
সোফিয়া অ্যাডামস।
মেরিভেল বড়সড় একটা বক্তৃতা দেওয়ার জন্য হাত তুলেছিলেন, সেটা ধপ করে পাশে পড়ে গেল।
সোফিয়া অ্যাডামস মানে সেই যে মেয়েটি?
হ্যাঁ, লোকে বলে 20 বছর আগে সোফিয়া অ্যাডামসকে ঘিরে এমন একটা ফুতুরে কাণ্ড ঘটেছিল যা পুলিশও সমাধান করতে পারেনি।
ঠিক বলেছ, আমারও হালকা হালকা মনে পড়ছে বটে।
সেই সোফিয়া এখন বড় হয়েছে, সম্পর্কে সে আমার কাকাতো বোন হয়। আমরা তিনজনে মিলে একটা পিকনিক করব ভেবেছি, তো ভাবলাম আপনাকে সঙ্গে নিয়ে যাই, ওর সঙ্গে কথা বলে 20 বছর আগে সে রহস্যের একটা সমাধানও হয়তো বের করে ফেলতে পারবেন।
কিন্তু এত বছর পরে এই রহস্য সমাধানে তোমার এত আগ্রহ কেন বলো দেখি?
সে অনেক কারণ আছে, তবে সেসব এখানে বলা যাবে না।
ইভ একবার বিলের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিল।
অবশ্য এখন আর বলেই বা কি লাভ, আপনি যখন যাবেনই না।
আমি কি একবারও বলেছি যে যাব না? তবে এখন আমাকে অফিসে যেতে হবে, তোমরা বরং কাল সকালে একবার আমার সঙ্গে দেখা করো।
বেশ, অফিসের ঠিকানা বলুন, আমরাই আপনাকে পৌঁছে দিচ্ছি।
না 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 না, তার দরকার নেই।
মেরিওয়েল বেশ চটপটে ভঙ্গিতে গাড়ি থেকে নামলেন, তারপর খানিক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করলেন।
হাঁটা চলা শরীরের জন্য ভালো, বিশেষ করে এই বয়সে কোমরে যা হওয়া তো হয়েছে। যাও, তোমাদের ক্ষমা করে দিলাম, কাল সকালে আমার বাড়ি থেকে আমাকে তুলে নিও। এখন যাও, দূর হও।
কথাটা বলে তিনি হে মার্কেটের দিকে দুলতে দুলতে রওনা দিলেন। বিল্লা রিভ তেমনি হাঁ করে তাকিয়ে রইল লোকটার দিকে। খানিক হেঁটেই মেরিভেল গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়লেন। সোফিয়া অ্যাডামসের কেসটা একটু একটু করে মনে পড়ছে তার। সেই সময়ে কাগজে লেখালেখি হয়েছিল, বন্ধ ঘর থেকে নাকি উধাও হয়ে গিয়েছিল মেয়েটা। কিছু কিছু কাগজে লেখা হয়েছিল ব্যাপারটা ভৌতিক, কেউ কেউ বলেছিল কোন পড়ি টরি এসে নাকি নিয়ে গেছে মেয়েটাকে। হেনরি মেরিভেল অবশ্য এসব গাল গল্পে বিশ্বাস করেন না, কিন্তু ভাবনার স্রোত দ্রুত দৌড়াতে শুরু করেছে মাথার ভিতরে। অ্যাডমিরাল্টি চার্চের কাছে একটা ট্যাক্সির নিচে চাপা পড়তে পড়তে কোন রকমে বাঁচলেন হেনরি মেরিভেল। মাথা ভর্তি ভাবনা নিয়ে হোয়াইট হলের মাঝামাঝি আসতেই একটা চেনা গলার আওয়াজ কানে আসতে থমকে দাঁড়ালেন।
গুড ইভিনিং স্যার হেনরি।
চোখ তুলে মেরিভেল দেখলেন নীল স্যুট পরা গম্ভীর চেহারার চিফ ইন্সপেক্টর মাস্টার্স দাঁড়িয়ে আছেন ওর সামনে। সামনেই থানা। দেখে মনে হল সারাদিনের কাজকর্ম সেরে সবে অফিস থেকে বেরিয়েছে মাস্টার্স। রাস্তায় হাঁটতে হাঁটতেই চোখে পড়েছে হেনরি মেরিভেলকে। হাসি মুখেই ওর দিকে এগিয়ে আসে মাস্টার্স।
হঠাৎ এই সন্ধ্যেবেলা হাঁটাহাঁটি, কেমন আছেন স্যার?
খুব খারাপ ছিলাম, রাস্তায় পড়ে কোমরটা একেবারে চুরমার হয়ে গেছে ভায়া, বলো না। কিন্তু সেটা বড় কথা নয়, আসল কথা হলো আমি তোমাকেই খুঁজছিলাম মাস্টার্স।
আমাকে খুঁজছিলেন কেন?
হ্যাঁ মাস্টার্স, 20 বছর আগের সেই সোফিয়া অ্যাডামসের কেসটা তোমার মনে আছে?
না স্যার, ঠিক মনে পড়ছে না।
মিথ্যে বলো না খোকা, তুমি তখন ইন্সপেক্টর রাদারফোর্ডের সার্জেন্ট ছিলে, আমার পরিষ্কার মনে আছে।
তা হতে পারে, কিন্তু 20 বছর আগের কথা মানে?
আরে সেই যে বছর দশকের একটা মেয়ে, বড় লোকের মেয়ে, এক রাতে একটা জঙ্গলে কটেজ থেকে ভ্যানিশ হয়ে গেছিল। ঘরের সব দরজা জানলা ভিতর থেকে বন্ধ ছিল। তারপর কদিন পর যখন সবাই কান্নাকাটি করছে, মেয়েটা হঠাৎ আবার উদয় হল। ব্যাপারটা কি হয়েছিল কারোর কাছেই পরিষ্কার নয়। মনে নেই তোমার?
মাস্টার্স চুপ করে রইলেন।
অ্যাডামস পরিবার ওই আইলসবারির কাছে রাক্ষস পাথরের জঙ্গলের ধারে একটা কটেজ কিনেছিল, লেকে ঠিক উল্টো দিকে, সেখানেই ঘটনাটা ঘটে।
মাস্টার্স এর যেন এতক্ষণ পরে মনে পড়ে ঘটনাটা।
হ্যাঁ মনে পড়েছে স্যার, ওরা জায়গাটা সামার হাউসের মতো ব্যবহার করত, মানে ছুটি কাটাতে যেত আর কি।
মেয়েটা যখন হারিয়ে যায় তখন কনকনে ঠান্ডা, জানলা দরজা সব আঁটো সাঁটো করে বন্ধ ছিল। মেয়েটা হারিয়ে যেতে জঙ্গলে অনেক খোঁজাখুঁজি হয়, কিন্তু কোথাও তার টিকিও পাওয়া যায় না। দিন তিনেক পর মেয়ের বাবা আর্থার অ্যাডামস রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ল্যাম্পের নিচে মেয়েটাকে ঘুমিয়ে থাকতে দেখে, অক্ষত অবস্থায়। ততদিনে ওরা ধরে নিয়েছে মেয়েটা আর বেঁচে নেই। ভদ্রলোক মেয়েকে দেখতে পেয়ে আনন্দে প্রায় উন্মাদ হয়ে গেছিলেন। তবে স্যার, পুলিশ অনেক খোঁজ খবর করেও এই রহস্যের কোনো কিনারা করতে পারেনি। মেয়েটাকে যখনই জিজ্ঞেস করা হতো এই দুদিন ও কোথায় ছিল, ও কিছুই বলতে পারত না। মেরিভেলকে চিন্তিত দেখালো।
সত্যি বলতে কি স্যার, সেই সময় এই নিয়ে দেশ জুড়ে তোলপাড় হয়েছিল। ওকে বলতো সোফিয়া অ্যাডামস কোন পরীর দেশের মেয়ে, ওকে পরীরা তুলে নিয়ে গিয়েছিল আবার ফিরিয়ে দিয়ে গেছে। মেরিভেল কি যেন ভাবনায় ডুবে গেছেন, শেষ কয়েকটা কথা তার কানে যায়নি, তেমন ভাবনায় ডুবে থেকেই বললেন,
তা তুমি তো কেসের তদন্ত করেছিলে, ঘরের জানলা দরজা কি সত্যি ভিতর থেকে বন্ধ ছিল, কোন চোরাপথ বা কুঠুরি?
না স্যার, আমি নিজে চেক করেছিলাম, দেয়াল আর মেঝে একদম নিরেট ছিল।
তার মানে ওই কুটিরে কারসাজি ছিল না বলছ?
থাকাটা স্বাভাবিক ছিল স্যার, কিন্তু আমার চোখে পড়েনি।
মানে থাকাটাই স্বাভাবিক কেন বলছ?
চারপাশটা দেখে একবার গলা ঝেড়ে নিলেন মাস্টার্স, বললেন, শুন স্যার, অ্যাডামসরা আসার আগে ওই ঘরটা ছিল চাক রেনাল্ডের আস্তানা। আপনার চাক রেনাল্ডকে মনে আছে তো? সে তখন এদেশের অপরাধ জগতের মাথা, খুন জখম স্মাগলিং সবেতেই সিদ্ধহস্ত, মাঝে মাঝে ধরা পড়তো আবার ফেরার হয়ে যেত। পুলিশের হাত থেকে বাঁচতে ও নিজেই জঙ্গলের মধ্যেই কটেজটা তৈরি করেছিল। শেষে ওর ফাঁসি হয়ে যেতে আর্থার কিনে নেয় কটেজটা।
তা তুমি বলতেটা কি চাইছো?
আমার কি মনে হয় স্যার, হঠাৎ পুলিশ হানা দিলে পালানোর জন্য কোনো একটা সিক্রেট রাস্তা নিশ্চয়ই করে রেখেছিল, কিন্তু
কিন্তু কি
আমরা সেটা খুঁজে পাইনি স্যার।
আর সোফিয়া অ্যাডামস কোনোভাবে সেটা খুঁজে পেয়েই সেখান থেকে পালিয়ে গিয়েছিল, তাই বলছ তো?
সোফিয়া অ্যাডামস বাবা মায়ের অতি আদরের মেয়ে, ভারী মিষ্টি মেয়ে ছিল একসময়, কালো চুল বড় বড় চোখ, মুখের মধ্যে এমন একটা সারল্য ছিল যে ওর কথা বিশ্বাস না করে পারা যেত না। তবে ওই ঘটনার পর থেকেই ও কেমন বদলে যায় জানেন, সবসময় একটা রহস্যের চাদরে যেন ঘিরে রাখত নিজেকে। বাইরে শহরের দ্রুত রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া ছুটে চলেছে, একটু দূরেই থানা থেকে পুলিশের হাঁক ডাকের শব্দ ভেসে আসছে, বিকেল নেমে আসছে ধীরে ধীরে। সেই বিকেলের আলো মুখে মেখেই কি যেন ভাবনায় ডুবে গেছিলেন স্যার হেনরি মেরিভেল। ভুরু দুটো কুঁচকে আছে তার।
ভাবছি 20 বছর পরে মেয়েটা নিশ্চয়ই অনেকটা বদলে গিয়েছে, ওকে এখন কেমন হয়েছে দেখতে মাস্টার্স?
আপনি এখানে আসবেন আমি ভাবতেই পারিনি স্যার।
গাড়ির পেছনের সিটে বসে 30 বছরের সোফিয়া অ্যাডামস নরম গলায় বলল, বিলের গাড়িটা আইলসবারির লাল ছাদওয়ালা ঘরগুলোকে পেছনে ফেলে একটা বনের পথে ঢুকেছে। বিল আর ইভ সামনে বসে আছে, মেরিভেল আর সোফিয়া পিছনে। পিকনিকের খাবার দাবার আর কিছু জিনিসপত্র কয়েকটা ঝুড়িতে করে গাড়িতে সাজিয়ে আনা হয়েছে। সেই ঝুড়িগুলো আপাতত মেরিভেলের পাশের সিটে গাড়ির তালে তালে দোল খাচ্ছে। ভিতরে বসে থাকা চারজনকেই উৎফুল্ল দেখালো, বিশেষ করে সোফিয়াকে। সোফিয়াকে দেখতে একেবারে ইভের মতো নয়, ছোটখাটো চেহারা, কালো চুল, ভীষণ চঞ্চল, বড় বড় বাদামি চোখে এক মায়াবী চাহনি। সে চোখের দিকে একবার তাকালে তার গভীরতার আন্দাজ পাওয়া যায় না, অনেকক্ষণ চেয়ে থাকলে একটু একটু করে ধরা দেয়। গাড়ি চালানোর নির্দেশ দিতে গিয়ে ও বিলের কাঁধে হাত রাখছে মাঝে মাঝে, কখনো খেলার ছলে কানের লতি টেনে দিচ্ছে। ইভ চুপ করে সামনে তাকিয়ে থাকলেও বোঝা যাচ্ছে সেও বেশ উত্তেজিত।
আচ্ছা স্যার হেনরি, আপনি ভূতে বিশ্বাস করেন না?
সোফিয়া মজার গলাতেই জিজ্ঞেস করল।
আলবাত করি, আমার মনে হয় আমরা যা কিছুর উত্তর জানি না তাকেই ভূত বলে চালিয়ে দিই। এই যেমন ধরো আমরা পিকনিক করতে ঠিক কোথায় যাচ্ছি এখন সেটা আমি এখনো জানি না।
প্রশ্নের মধ্যে খোঁচাটা খেয়াল করেই
বিল পেছনের দিকে তাকালো।
ভেবেছিলাম আপনি আন্দাজ করে নেবেন। রাক্ষস পাথরের জঙ্গলে, ওই যে সোফিয়ার সঙ্গে সেই ঘটনাটা যেখানে ঘটেছিল, আপনি তো জানেনই।
জানি, কিন্তু ঠিক বিশদে নয়।
ইভ পেছন ঘুরে বলল,
বেশ তো, আজ তাহলে জেনে যাবেন।
কথাটা বলে পেছনের সিটে সোফিয়ার দিকে ঘুরে তাকালো সে।
ঘটনাটা ঠিক কি ঘটেছিল বলতো সোফি? ঠিক মনে নেই, তখন ছোট ছিলাম তো। তাছাড়া তখন আমার ভেতরে ওই ক্ষমতাটাও পুরোপুরি তৈরি হয়নি।
ক্ষমতা? সেটা আবার কি?
কেন, অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা।
গাড়িটা ঝরঝরে রাস্তার উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলল।
মানে তুমি বলছো, তুমি চাইলেই মাঝে মাঝে উধাও হয়ে যেতে পারো?
পারি, তবে কেউ বললেই হয়ে দেখাতে পারি না। সবকিছু তো আর অত ছেলে খেলা নয়।
সোফিয়া জানলার বাইরে ছুটন্ত জঙ্গলের দিকে মুখ ফিরিয়ে নিল।
অদৃশ্য হয়ে যাও কোথায়?
একটা অচেনা দেশ আছে জানেন, আমি অদৃশ্য হয়ে যেতে চাইলে একটা ছোট্ট দরজা দেখতে পাই। আপনি বুঝবেন না, আপনারা বড় শিকেলে।
সোফিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বসে পড়ল।
আচ্ছা বিল, আমি যদি সত্যি অদৃশ্য হয়ে যাই, তুমি আমায় খুঁজবে?
কেন, না খুঁজলে তুমি ফিরে আসবে না?
না এসে আর যাব কোথায়?
অল্প অল্প যেন কাঁপতে শুরু করেছে মেয়েটা।
আমার ক্ষমতাটা এখন আর অত জোরালো নয়। ওই দেখো,
গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে বাঁদিকে রাক্ষস পাথরের জঙ্গল, আর ডান দিকে একটা ছোট হ্রদ দেখতে পেল ওরা। সেই হ্রদের থেকে খানিক দূরে জঙ্গল পরিষ্কার করে বানানো পাথরের বাংলো বাড়িটা চোখে পড়ল। ওদের মাদিকে রাস্তা একটু চওড়া হতেই শুরু হল প্রায় 10 একর জায়গা জুড়ে ছায়া ঘেরা এক জঙ্গল। এই জঙ্গলটার নামই রাক্ষস পাথর। কবে কে কোন খেয়ালে এই নাম দিয়েছিল তার জানা যায় না। নাম দেখে একটা ছোট লেক। জঙ্গলের এই অংশটা প্রাইভেট প্রপার্টির আন্ডারে পড়ে, ফলে জায়গাটা পুরোপুরি নির্জন। বিল আরো জোরে গাড়ি চালিয়ে দিল। কটেজটা আসলে একটা একতলা পাথরের বাড়ি, জঙ্গলের ফাঁকা জায়গার অনেকটা ভেতরে তৈরি, সামনে রাস্তার দিকে মুখ করা। রাস্তা থেকে কটেজটাকে আড়াল করে রেখেছে সারি সারি বীজ গাছ। বাড়িটার ছাদ স্লেট পাথরের, গোটা সামনেটা জুড়ে একটা কাঠের বারান্দা। পুরো বাড়িটার মধ্যে একটা জীর্ণ অবহেলিত ভাব। কটেজের সামনে বেড়ে ওঠা লম্বা হলদে সবুজ ঘাস দেখলে বোঝা যায় এদিকে বিশেষ মানুষজনের পা পড়ে না। ড্রাইভওয়ে না থাকায় বিল গাড়িটা রাস্তার ধারেই দাঁড় করাল। চারজনই নেমে এলো গাড়ি থেকে। এদিক ওদিক তাকিয়ে জায়গাটা সরেজমিন করে নিল সোফিয়া। না, সবকিছু আগের মতোই আছে। এতগুলো বছরে কেউ জঙ্গলের মাঝে এক চিলতে কটেজটাকে নিয়ে বিশেষ মাথা ঘামায়নি।
জায়গাটা বড় নির্জন, তাই না?
মেরিওয়েল কটেজের আশপাশে চোখ বোলাতে বোলাতে বললেন। সোফিয়া গাড়ি থেকে নেমে প্রায় লাফাতে লাফাতে বাড়ির দিকে এগোতে এগোতে বলল,
নির্জন বলেই তো ওরা আমাকে নিয়ে যেতে পেরেছিল।
ওরা মানে কারা?
সোফিয়া উত্তর দিল না। এখানে আসার পর থেকেই মেয়েটার মধ্যে কিছু একটা বদলে গেছে। একটু আগেও গায়ে পড়ে গল্প করছিল, হাসছিল মাঝে মাঝে, এখন মনে হল কিছুটা গম্ভীর হয়ে গেছে। তাছাড়া আরো একটা ব্যাপার খেয়াল করেছেন হেনরি মেরিভাল, সম্ভবত বিলের উপর একটা অদৃশ্য টান কাজ করে সোফিয়ার। অবশ্য ব্যাপারটা ইভ ড্রেটন কেমন করে নেয় সেটা এখনো বুঝতে পারেননি। সোফিয়া বিলের দিকে সরে এল।
বাড়ির অবস্থার জন্য এক্সট্রিমলি সরি, আসলে অনেকদিন আসা হয়নি তো। তবে বাথরুমটা চালিয়ে নিতে পারবে, কেরোসিন ল্যাম্প আছে, আমি অদৃশ্য হলে খুঁজতে কাজে লাগবে।
মানে তুমি কি আবার উধাও হবে নাকি?
ধরো যদি হই, প্রমিস করো তুমি ভয় পাবে না।
বিলের মুখ আচমকাই লাল হয়ে উঠল। রেগে মেগে সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু স্যার হেনরি মেরিভেল তাকে চুপ করিয়ে দিলেন।
আহ, এখানে এসে আবার তোমরা ঝগড়া শুরু করো না। পিকনিকে এসেছো যখন আনন্দ করো, ভালো কথা। তোমাদের কারো খিদে পায়নি নাকি? আমার তো খিদে পেট জ্বলছে।
রান্না বান্নার কথা মনে পড়ে গেল সবার। তিনজনে হাতে হাতে শুকনো খাবার গোছগাছ করা শুরু করল। ওদেরকে নিজেদের মতো ছেড়ে দিয়ে একটু দূরে এসে বসলেন হেনরি মেরিভেল। সত্যি কথা বলতে এখানে আসা অবধি সময়টা মেরিভেলে তেমন খারাপ কাটেনি। মাটির ওপর বসার বদলে একটা টেবিল আর চেয়ার এনে ছায়া ঘেরা বারান্দায় রাখা হয়েছে। আপাতত সেখানেই এসে বসেছেন তিনি। সবাই একটু চাপা গলায় কথা বলছে বটে, কিন্তু কোনো তর্ক বা ঝামেলার কথা ওঠেনি। একসময় খাওয়া শেষ হল, টেবিলের কাপড় সরানো হল, আসবাব আর জুড়িগুলো ভেতরে নিয়ে যাওয়া হল, খালি বোতলগুলো কোথাও ফেলে দেওয়া হল। বারান্দার নিচ থেকে সোফিয়া দুটো ডেক চেয়ার বের করে সেগুলো লনের লম্বা ঘাসের ওপর পেতে দিল। সেখানে ইভ আর হেনরি মেরিভেল বসলেন। সোফিয়া বিল সেজকে নিয়ে গেল একটা বিশেষ জাতের কুল গাছ দেখাতে। ওদের শরীর দুটো জঙ্গলের মধ্যে মিলিয়ে আসতেই ইভ আর মেরিভেল হাবিজাবি বিষয়ে কথা বলতে লাগলেন। একসময় লম্বাটে সিগারে বড় টান দিয়ে মেরিভেল বললেন,
এবার সত্যি করে বলো দেখি, আমাকে এখানে টেনে এনেছ কেন? সেফ পিকনিক করার জন্য যে এই বুড়ো মানুষটাকে তিনটে অল্প বয়সী ছেলে মেয়ে টেনে আনবে না সেটা বুঝতে পারছি, আসল কারণটা কি?
ইভ কিছু বলল না, অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ওর দিক থেকে একবার চোখ ফিরিয়ে নিয়ে মেরিভেল আবার জিজ্ঞেস করলেন,
এই অ্যাডামস মেয়েটির সঙ্গে তোমার বেশ পরিচয় আছে দেখছি।
বললাম তো, আমার কাকা তো বোন, আমি ছাড়া ওর আর আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই। তবে ছোট থেকে তেমন যোগাযোগ ছিল না, ইদানিং একটু বন্ধুত্ব হয়েছে বলতে পারেন।
লনের অনেক দূর থেকে দুটো গলার আওয়াজ ভেসে আসছে। নিস্তব্ধ জঙ্গলের বুক চিরে মৃদু শোনা যায় সেই শব্দ। বুনো স্ট্রবেরি নিয়ে কি যেন কথা বলছে সোফিয়া আর বিল। রাক্ষস পাথরের আলো আঁধারিতে ইভের চুল আর মুখ যেন আরো উজ্জ্বল লাগছে। হঠাৎ ওদের গলার আওয়াজ শুনতে শুনতেই সে নিজের হাঁটুর ওপর হাত চেপে ধরল।
দেখুন স্যার, আপনাকে এখানে ডাকার সত্যি আরেকটা কারণ আছে, কিন্তু আমি মানে আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে বলবো।
ওহ, বুড়ো মানুষটাকে এতদূর টেনে এনেছো যখন নির্দ্বিধায় বলে ফেলো, বলে ফেলো।
ইভ, শুনছিস?
এই সময় লনের ওপার থেকে সোফিয়ার ডাক শোনা গেল। ইভ গলা তুলেই জবাব দিল,
হ্যাঁ, কি বলছিস? বলছি আমি বিলকে এখনো কটেজটা দেখাইনি, ওকে একটু দেখাতে নিয়ে যাচ্ছি, তোর আপত্তি নেই তো?
দুদিকে মাথা নেড়ে দিল ইভ, আর সেটা দেখতে পেয়ে সোফিয়া আর বিল কটেজের ভেতরে ঢুকল। সেদিক থেকে চোখ সরিয়ে নিলেন মেরিভেল। ভদ্রলোক এমন ভাবেই বসেছেন যে কটেজের সামনের দিকটা তার চোখের একেবারে সামনে। ইভ কিন্তু একবারও পেছন ঘুরে তাকাল না। সূর্য তখন ঢলে পড়েছে দিগন্তের দিকে। জঙ্গলের পেছনে রাক্ষস পাথরের ঘন জঙ্গল ভেদ করে আলগা আলো ঢুকছে। দুজনে কটেজের ভেতরে ঢুকে যেতেই হঠাৎই ইভ যেন উত্তেজিত হয়ে উঠল। নিজের হাঁটুর ওপর হাতের চাপ যেন বেড়ে উঠল ওর। এতক্ষণে নরম মুখ সরে গিয়ে ওর ভেতর থেকে একটা হিংসুটে পশু বেরিয়ে এল।
আমি ওকে আমি আমি ওকে কিছুতেই বিলকে পেতে দেব না, কিছুতেই না। পৃথিবীতে আর ছেলে ছিল না, ঠিক আমার ফিয়ার্সের দিকে নজর দিতে হবে ওকে।
হাত তুলে ওকে শান্ত করার চেষ্টা করলেন মেরিভেল।
আহা, উত্তেজিত হয় না, আগে খুলে বলো দেখি, তোমার ধারণা সোফিয়া বিলকে ভালোবাসে?
জানি না, কিন্তু ও একটা ভণ্ড মেয়ে।
ভণ্ড মানে কি বলতে চাইছো?
দেখুন স্যার, মেয়েরা দুরকম হয়। এক, যারা অপেক্ষা করতে জানে, যা কিছু দরকার তার জন্য পরিশ্রম করতে জানে, যেমন আমি। বিল এখন এমন কিছু বড় লোক না, কিন্তু আমি জানি আমি পাশে থেকে ওকে ভরসা দিলে একদিন ও ঠিক বড় কিছু একটা করবে। কিন্তু সোফিয়া আমার মতো নয়, ওর ধৈর্য নেই, সবকিছু ওর এক্ষুনি চাই। বড় লোকের একমাত্র মেয়ে, ছোট থেকে যা চেয়েছে তাই পেয়েছে। শেষ কয়েক মাস হল আমি বুঝতে পারছি ও ছলে বলে কৌশলে আমার থেকে বিলকে হাত করতে চাইছে।
মানে তুমি বলতে চাইছো সোফিয়া আসলে এখানে এসেছে বিলের মন জয় করতে?
বিল বলে নয়, পুরুষ মানুষ দেখলেই ও এরকম করে। আমি কি কিছু বুঝি না নাকি? এমনি এমনি এতদিন বিয়ে করেনি, বিয়ে করলেই তো।
সোফিয়ার সম্পর্কে আরো কিছু কথা বলে চলল ইভ। অ্যাডামস পরিবারের হাবিজাবি গল্প। সোফিয়া অ্যাডামস নাকি ছোটবেলা থেকেই সবার নজর কেড়ে নিতে চাইত। তার বাবা আর্থারের কেচ্ছা, কাকা আর মা মেরির সম্পর্ক হেনরি মেরিভেল বুঝলেন ইভের মনের মধ্যে সোফিয়া অ্যাডামসের সম্পর্কে বিষের বাষ্প জমা হয়ে আছে। বয়স্ক লোকটাকে সামনে পেয়ে সেটা ফুঁসলে ফুঁসলে বেরিয়ে আসছে।
ও নিখোঁজ হওয়ার সময় আমি খুব ছোট ছিলাম, তাই তখনকার কথা আমি ঠিক জানি না, কিন্তু কিন্তু পরে ওকে আমি খুব ভালো করে চিনেছি। আমি ভেবেছিলাম।
কি ভেবেছিলে?
আপনাকে এখানে আনতে পারলে ও নিশ্চয়ই কোনো না কোনো একটা চালাকি দেখিয়ে নিজেকে প্রমাণ করতে চাইবে। ছেলেদের কবজা করার ওটাই সব থেকে বড় ফাঁদর, নিজেকে রহস্যের চাদরে ঢেকে রাখা। আপনি তো জানেন পুরুষ মানুষ রহস্যময় নারীর পিছনেই দৌড়ায়। আমি জানি এখানে এসে বিলের সামনে ও আবার কিছু একটা ভেলকি দেখানোর চেষ্টা করবে, আর তখন আপনি ওর আসল রূপটা ফাঁস করে দেবেন। বিল তখন ঠিক বুঝবে ও কত বড় ভণ্ড।
মানে তুমি আমাকে এখানে ডেকে এনেছ সোফিয়া অ্যাডামসের জালিয়াতি ফাঁস করে তোমার প্রেম বেহাত হওয়ার হাত থেকে রক্ষা করতে, তাই তো?
অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় ইভ, উত্তর দেয় না। তবে ওর মুখ দেখে মনে হয় এতক্ষণ যে কথাটা চেষ্টা করেও বলতে পারেনি সেটা বলে ফেলে খানিকটা স্বস্তি পেয়েছে। বনের ভিতর থেকে অচেনা কোনো পাখি তারও স্বরে ডেকে ওঠে, তারপর আচমকা চুপ করে যায়। মেরিভেল তৃতীয় সিগার ধরিয়েছেন, আরো খানিকটা সময় কেটেছে এতক্ষণে। দুপুর গড়িয়ে একেবারে বিকেল নামতে শুরু করেছে। ইভের মুখের রংটা কিছুটা ফিকে হয়ে এসেছে এর মধ্যে। খানিক পর কি যেন মনে হতে একটু সোজা হয়ে বসে মেরিভেল বললেন,
এরা দুজন কোথায় গেল বলো দেখি? ওইটুকু ছোট্ট বাংলো ঘুরে দেখতে তো এত সময় লাগার কথা নয়।
ইভ যেন হঠাৎ চমকে উঠল, লাফ দিয়ে দাঁড়ালো।
হ্যাঁ ঠিক বলেছেন স্যার, দাঁড়ান আমি দেখে আসছি।
কথাটা বলেই সে তাড়াতাড়ি কটেজের দিকে পা বাড়াল, দৌড়ে সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে দরজা খুলল। ভেতরে ছোট করিডোর দিয়ে তার হিলের শব্দ টুপটাপ করে শোনা গেল। এক মিনিট পরে আবার বেরিয়ে এসে দরজা বন্ধ করল। আগের মতোই সিঁড়ি দিয়ে নেমে মেরিভেলের কাছে ফিরে এলো।
সব ঘরের দরজাই তো বন্ধ, ওদের একটু প্রাইভেসি দরকার পড়েছে মনে হয়। আমার মনে হয় বিরক্ত করা ঠিক হবে না।
বসো বসো, তোমার মন খারাপ হলো নাকি?
না, ওদের থাকতে দিন নিজেদের মতো। তেমন হলে আমরা গাড়ি নিয়ে
ইভের কথা শেষ হওয়ার আগেই ভুরু তুলে একটু দূরে তাকালেন মেরিবেল। ভুরু কুঁচকে গেল তার। ইভও সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কটেজের ঠিক উল্টো দিকের বন থেকে বিলকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। জামা কাপড় ময়লা, নানা জায়গায় মাটির দাগ। দ্রুত পা চালিয়ে ওদের কাছে এসে পড়ল সে।
হিনাও স্ট্রবেরি, তোমার বোনের আবদার বলি আরি, আর হেনাও অনেক খুঁজে খুঁজে জোগাড় করেছি, যে গিয়ে দিয়ে এসো।
তুমি এতক্ষণ ঘরের ভিতরে ছিলে না?
ঘরে? আমি তো বড় জোর 5 মিনিট ঘরে ছিলাম। সুফিয়া আমাকে বাড়ি থেকে স্ট্রবেরি আনতে বলল, ওর নাকি ওই বুনো স্ট্রবেরি খাওয়ার শখ হয়েছে, তো আমি আনতে গেলাম। ও ভিতর থেকে দরজা বন্ধ করে দিল।
এক মিনিট দাঁড়াও, তুমি সামনের দরজা দিয়ে বের হলে তো আমাদের দেখতে পাওয়ার কথা, আমি তো তোমায় দেখতে পাইনি।
না স্যার, আমি তো পেছনের দরজা দিয়ে বেরিয়েছিলাম, আর ওটা সোজা জঙ্গলের দিকেই খোলে।
বটে, তারপর কি হলো?
তারপর আমি ওই স্ট্রবেরি মানে খুঁজতে গেলাম।
দাদা, সোফিয়া কি করল?
সোফিয়া? ও তো ভেতর থেকে পেছনের দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে দিল। হ্যাঁ, মনে পড়েছে, আমি বাইরে বেরিয়ে যেতে ও কাঁচের প্যানেলের ওদিক থেকে দাঁড়িয়ে হাসছিল। ও
এতক্ষণে তিনজনেই বাগান থেকে উঠে আবার কটেজের ভিতরে ঢুকে এসেছে। সবকটা ঘর ঠেলা দিয়ে খুলে ফেলল বিল। কোথাও নেই সোফিয়া। পিছনের দরজায় ভেতর থেকে খিল দেওয়া। তাহলে মেয়েটা গেল কোথায়?
তারপর থেকে আপনারা সোফিয়াকে দেখেননি?
না, দেখেননি।
কিন্তু এটা কি করে হতে পারে? আরে মেয়েটা বন্ধ ঘরের ভিতর থেকে কি করে?
তিনজনে বারান্দায় দাঁড়িয়ে এক মুহূর্ত ইতস্তত করল। সূর্য ডোবার পর মাটি থেকে একটা উষ্ণ স্যাঁতস্যাঁতে গন্ধ উঠছে। আধ ঘন্টার মধ্যে অন্ধকার নেমে আসবে। বিল সেজ সামনের দরজাটা ঠেলে খুলে সোফিয়ার নাম ধরে চিৎকার করল কয়েকবার।
সোফিয়া, সোফিয়া!
শব্দটা প্রতিটা ঘরে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল। বহু মাস ধরে জানলা বন্ধ থাকায় কটেজের ভেতরে তীব্র গরম আর দম বন্ধ করা হাওয়া বাইরে বেরিয়ে এলো। কেউ কোনো উত্তর দিল না।
সোফিয়া, দাঁড়াও, চিৎকার করে লাভ নেই।
বারান্দার টেবিল চেয়ার ডিঙিয়ে সামনে সদর দরজাটা বন্ধ করে দিলেন মেরিভেল। ভেতরে সরু করিডোরে এসে দাঁড়ালো তিনজন। করিডোরটা গিয়ে শেষ হয়েছে পেছনের দিকে একটা কাঁচওয়ালা দরজায়। এটাই বাড়ির পেছন দিকে বেরোনোর দরজা। মেরিভেল এগিয়ে গিয়ে দরজাটা পরীক্ষা করলেন। ভেতর থেকে খিল দেওয়া, অর্থাৎ সোফিয়া এই দরজা খুলে বাইরে বেরিয়ে যায়নি, অথচ সে ঘরের ভিতরে নেই, কোথাও নেই। রাক্ষস পাথরের জঙ্গল আরো অন্ধকার হয়ে উঠল। তিনজনে আতিপাতি করে কটেজটা খুঁজতে শুরু করল। জায়গাটা খুব একটা বড় নয়। করিডোরের এক পাশে দুটো বড় ঘর, অন্য পাশে দুটো ছোট ঘর, তাছাড়া বাথরুম আর ছোট্ট রান্নাঘর। সব জানলা দরজাই ভেতর থেকে বন্ধ। চিমনির মুখ এত সরু যে সেটা দিয়ে কেউ ঢুকতে পারবে না। সোফিয়া অ্যাডামস কোথাও নেই। খানিক পরে হতক্লান্ত হয়ে বাথরুমের খোলা দরজার সামনে জড়ো হল তিনজন। বাথরুমের একটা কল থেকে টপটপ করে জল পড়ার আওয়াজ আসছে। ঝাপসা কাচের জানলা দিয়ে আসা শেষ আলোয় তিনটে মানুষের মুখ অশরীরীর মতো দেখালো।
বিল, বলেছিলাম না তোমাকে এখানে পেয়ে কিছু একটা ফেলকি দেখাবে। ও দেখো দেখো, সেটাই সত্যি হলো।
কিন্তু তাই যদি হয় তাহলে ও গেল কোথায়? হাওয়ায় উবে গেল নাকি?
সেটা স্যার হেনরি আমাদের বলতে পারবেন। পারবেন না স্যার?
মেরিভেলের পানামা হ্যাটের ওপর একটা বড় কালো হাতের ছাপ পড়েছে। চিমনি দেখতে গিয়ে হাত দিয়ে টুপিটা চেপে ধরার সময় লেগেছে দাগটা। সেটা মুছতে মুছতে তিনি বললেন,
আচ্ছা বিল, তুমি যখন বুনো স্ট্রবেরি তুলতে গিয়েছিলে, সোফিয়া অ্যাডামস তোমার সঙ্গে যায়নি? তুমি শিওর?
যায়নি স্যার। তাছাড়া যাবেই বা কীভাবে? পেছনের দরজায় খিলটা দেখুন, ভিতর থেকে বন্ধ। মানে ও যদি আমার পেছন পেছন বাইরে বেরিয়ে আসে, তাহলে ভিতর থেকে খিলটা আঁটলো কি করে?
মেরিভাল উত্তর দিলেন না, মাথা নিচু করে করিডোর ধরে দু এক পা এগোলেন। হঠাৎ তার পা কিছু একটা জিনিসে পিছলে গেল। নিচু হয়ে জিনিসটা তুলে নিলেন তিনি। পাতলা তেলচিটে কাপড়ের একটা বড় চৌকো টুকরো, একটা বড় তৈলাক্ত কাপড়ের থেকে খানিকটা যেন কেটে নিয়েছে কেউ।
কিছু পেয়েছেন?
একটু দাঁড়াও তো।
করিডোরের শেষ দিকে বাঁ পাশে শোবার ঘর। এখান থেকেই ছোটবেলায় সোফিয়া অ্যাডামস হারিয়ে গিয়েছিল। মেরিভাল আগে একবার ঘরটা তল্লাশি করেছিলেন, তাও আবার দরজাটা খুললেন। রাক্ষস পাথরের জঙ্গলে তখন অন্ধকার নেমে এসেছে। সেই অন্ধকারেই তিনি দেখতে পেলেন, ঠিক যেন 20 বছর আগের একটা ঘর। ফ্রেম, লেসের পর্দা, একসময়কার চকচকে মাহাগানি আসবাব, সাদা ওয়ালপেপারের ওপর ঝলমল করা আয়না। মেরিভেল একমাত্র জানলাটাতেই কি যেন খোঁজাখুঁজি করলেন। এটাও ভেতর থেকে খিল দেওয়া। জানলার ফ্রেমে হাত বুলিয়ে দেখলেন, কষ্ট করে একটা চেয়ারে উঠে ওপর দিকটাও পরীক্ষা করলেন। বিলের কাছ থেকে একটা দেশলাই বাক্স নিয়ে একটার পর একটা দেশলাই জ্বাললেন। সেই আলো জ্বালানোর শব্দ আর ক্ষণিকের আলো ঘরের ভিতরের উত্তেজনাটা বাড়িয়ে দিল। মেরিভেলের মুখের আশা ধীরে ধীরে মিলিয়ে গেল।
সোফিয়া, সোফিয়া কোথায় গেল স্যার?
বুঝতে পারছি না।
চলো এখান থেকে চলে যাই। আমি আমি জানি এটা একটা চালাকি, সোফিয়া একটা ফ্রড। ও যা খেলা খেলছে খেলুক, আমরা চলে যাই এখান থেকে। চলো চলো এখান থেকে।
হ্যাঁ ঠিক ঠিকই বলেছো, আমারও তাই মনে হয়। সোফিয়ার খোঁজ কাল সকালেই করা ভালো, অন্ধকার নামলে এই ঘন জঙ্গলটা মোটেও ভালো জায়গা নয়। তুমি ঠিকই বলেছ, চলো।
ঘরের মাঝের অন্ধকার থেকে ফিসফিস করে যেন সোফিয়ার গলা শোনা গেল। ইভ আতঙ্কে চিৎকার করে উঠল। দ্রুত হাতে একটা বাতি জ্বালালেন মেরিভেল। ঘরের ভিতরে কাউকে খুঁজে পাওয়া গেল না। সেদিন সন্ধ্যায় কটেজ থেকে তিনজনে একরকম হুটতে পুটতে পালিয়েছিল। অন্ধকারে উজাড় লনের ওপর হোঁচট খেতে খেতে ওরা দৌড়েছিল। তাড়াহুড়ো করে চাটাই আর পিকনিকের ঢাউস ঝুড়িগুলো গাড়িতে তুলে ফেলে গাড়িতে উঠেছিল। শেষে অন্ধের মতো গাড়ি চালিয়ে ফেরার রাস্তা খুঁজে পেয়েছিল। স্যার হেনরি মেরিভেল পরে এ নিয়ে ঠাট্টা করেছেন, বলেছেন,
একটু হাঁসের মতো ভয় পেয়েছিলাম বুঝলে, তেমন কিছু না।
তবে যত রসিকতাই করুন না কেন, এই ঘটনাটা মেরিভেলকে কিছুতেই ঘুমাতে দেয়নি সেই রাতে। ক্লারিজেসে গিয়ে রাতের খাবার খেয়ে ব্রুক স্ট্রিটের নিজের বাড়িতে ফিরে বিছানা নিয়েছিলেন। ঘুম আসেনি, উল্টে রাত 3টার সময় বিছানার পাশে টেলিফোনের ঘন্টা বেজে তাকে জাগিয়ে তুলল। টেলিফোনে তিনি যা শুনলেন তাতে তার রক্তচাপ বেড়ে গেল।
বিরক্ত করলাম না তো স্যার হেনরি?
গলাটা শুনেই মেরিভেল থতমত খেয়ে উঠে বসলেন বিছানায়। কাঁপা কাঁপা হাতে বিছানার পাশের বাতিটা জ্বাললেন, চশমাটা পরে নিলেন, গলাটা যতটা সম্ভব শান্ত রেখে বললেন,
আমি কি মিস সোফিয়া অ্যাডামসের সঙ্গে কথা বলছি?
কেমন বোকা বানালাম বলুন তো আপনাদের।
এখন তুমি কোথায়?
ওই যে বলেছিলাম, একটা দরজা দিয়ে অন্য একটা জগতে চলে যাই। দূর, আপনাকে বললে বিশ্বাসই করবেন না, বাদ দিন।
আচ্ছা বেশ, কিন্তু তুমি ফিরবে কবে?
ওই দু একদিন পর। এই এখন রাখি, পরে দেখা হবে, কেমন?
ফোনটা উপাস থেকে কেটে গেল। মেরিভেল কিছু বললেন না, বিছানা থেকে নামলেন, লম্বা হয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন, 3:30 বাজছে। সৌজন্যে তোয়াক্কা না করে চিফ ইন্সপেক্টর মাস্টার্স এর বাড়ির নাম্বারে ফোন করলেন।
না স্যার, আপনি ফোন করেছেন এতে আমি মোটেই বিরক্ত হইনি, বরং আমার কাছে আপনার জন্য একটা খবর আছে।
আমার জন্য কি খবর?
গতকাল সোফিয়া অ্যাডামসের মামলার কথা বলেছিলেন, মনে আছে?
হ্যাঁ মনে আছে।
আমি আমাদের লোকজনের মধ্যে একটু খোঁজ নিয়েছিলাম, সেখান থেকে এক উকিলের সন্ধান পাই। আর্থার অ্যাডামস মারা যাওয়ার প্রায় 6-7 বছর আগে এই উকিলই ছিলেন ওনার পার্সোনাল লয়ার। আমি বলেছিলাম না আপনাকে, চাক রেন্ডল ওই কটেজে পালানোর জন্য কোনো যন্ত্র বসিয়েছিল। সেই যন্ত্রটা ছিল
একটা লুকোনো জানলা।
ফোনের উপাশে যেন চমকে উঠল মাস্টার্স। এই কি বললেন?
লুকোনো জানলা। ঘরের ভেতর দাঁড়িয়ে থাকলে মনে হবে সামনে একটা নীরের দেওয়াল, কিন্তু একটা স্প্রিং চাপলে দোকানের শাটারের মতো দেওয়ালের নিচের খানিকটা অংশ উপরে উঠে আসে। দেওয়ালের সেই অংশে একটা ছোট্ট খুপড়ির মতো জানলা থাকে, সেই জানলা দিয়ে বাইরে বেরিয়ে আবার নকল দেওয়াল নিচে নামিয়ে দেওয়া যায়। দেওয়াল আবার নীরের পাথরের মতো দেখায়। 20 বছর আগে ঠিক এই ট্রিকটা কাজে লাগিয়েই সোফিয়া অ্যাডামস দরজা জানলাহীন ঘর থেকে কর্পূরের মতো উধাও হয়ে যায়।
এটা আপনি জানলেন কি করে?
আরে বাবা, ক্যাথলিক পুরোহিতদের উপর অত্যাচারের সময় গ্রামাঞ্চলের বাড়িগুলোতে এই ধরনের জানলা বানানো হতো, আগেই আন্দাজ করেছিলাম। তবে মুশকিল হল, ও জানলা এখন আর কাজ করবে না।
ও কেন কাজ করবে না সেটাও জেনে গেছেন নিশ্চয়ই?
না, তুমি বলো।
যাক, মিস্টার অ্যাডামস মারা যাওয়ার ঠিক আগে জানতে পারেন তার আদরের মেয়ে তাকে কিভাবে ধোঁকা দিয়েছে, তবে ব্যাপারটা তিনি কাউকে বলেননি, শুধু ওই উকিলকে ছাড়া। ভদ্রলোক 4 ইঞ্চি লম্বা পেরেকের এক মুঠো নিয়ে ওই জানলার ফ্রেমের ওপরটা এমনভাবে বন্ধ করে দেন যে ভারী যন্ত্রপাতি দিয়েও আর ও ফ্রেম নড়ানো যাবে না। তারপর পেরেকগুলো রং করে ঢেকে দেন যাতে বোঝা না যায়। ওই লুকোনো জানলা এখন আর কাজ করে না স্যার, ফলে ওই কটেজে এখন আর আগের ম্যাজিক দেখানো যাবে না।
তোমার ধারণা ভুল মাস্টার্স। আমি যদি বলি ওই একই মেয়ে আবার ওই একই বাড়ি থেকে উধাও হয়ে গেছে।
মেরিভেল ঘটনাটা বলতে শুরু করলেন, কিন্তু পুরো বলার আগেই তাকে থামতে হল। ফোনের ওপার থেকে চিৎকার শুরু হয়েছে।
কি বলছেন স্যার, মানে এ কি করে সম্ভব হতে পারে? মানে
আরে সত্যি বলছি মাস্টার, আমি মজা করছি না। সোফিয়া অ্যাডামস এইবার ওই জানলা দিয়ে বেরোয়নি, কিন্তু যেভাবেই হোক বেরিয়েছে। তুমি কাল সকালে আমার সঙ্গে দেখা করো, এর মধ্যে ভালো করে ঘুমিয়ে নাও, কেমন?
পরের দিন দুপুরের একটু আগে ক্লান্ত মুখে মাস্টার্স সিনিয়র কনজারভেটিভ ক্লাবের ভিজিটার্স রুমে ঢুকল। ভিজিটার্স রুমটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে মতো একটা জায়গা। চারপাশে দাড়িওয়ালা হোমড়া চোমড়া ভদ্রলোকদের ছবি, কাঠ আর চামড়ার একটা পুরনো গন্ধ পুরো ঘরে ছড়িয়ে। টেবিলে উইস্কি সোডা রাখা থাকলেও মেরিভেল সেগুলো থেকে দূরে একটা চামড়া চেয়ারে বসে নিজের টাক মাথায় হাত বোলাচ্ছিলেন। মাস্টার্সকে ঢুকতে দেখেই মদ অফার করলেন তিনি। সে রাজি না হতে বোতল সরিয়ে রাখলেন, নিজে একটা সিগার ধরিয়ে বললেন,
যা বলছি মাথা ঠান্ডা রেখে ভাবো মাস্টার্স। ঘটনাটা অদ্ভুত হতে পারে, কিন্তু এখন এর মধ্যে পুলিশ ঢোকানোর মানে হয় না।
জানি, তাও আমি আইলসবেরি সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছি।
ফাউলার?
ও, আপনি চেনেন ফাউলারকে?
আরে আমি সবাইকেই চিনি। ওকে কি নজর রাখতে বলেছ?
ঠিক নজর নয়, বলেছি কটেজটা একবার দেখে আসতে, যদি কোনো ক্লু গোছের কিছু খুঁজে পাওয়া যায়।
বটে, তো কখন জানাবে বলেছে?
তা জানি না, তবে যে কোনো সময় ফোন আসতে পারে। অফিসে বলে রেখেছি ফাউলারের দিক থেকে কোনো ফোন এলে সোজা এখানে কানেক্ট করে দেবে। এর মধ্যে স্যার,
মাস্টার্স কথা শেষ করার আগেই ফোনটা বেজে উঠল। মেরিভেল মাস্টার্সের আগেই দ্রুত হাত বাড়িয়ে রিসিভারটা তুলে নিলেন।
হ্যাঁ হ্যাঁ, মাস্টার্স এখানেই আছে। ও হালকা নেশা করে গড়াগড়ি খাচ্ছে। ওর কথা বাদ দাও, আগে আমাকে বলো কিছু পেলে ওখানে?
টেলিফোনের ওপার থেকে পাতলা গলায় কথা শোনা যাচ্ছিল। ওপাশ থেকে কিছু শুনে চিৎকার চেঁচামেচি শুরু করলেন মেরিভেল।
আল বাত দেখেছি, রান্নাঘরের আলমারিটা নিজে খুঁটিয়ে দেখেছি, সোফিয়া অ্যাডামস এর সেখানে লুকিয়ে থাকার সম্ভাবনা ছিল কিনা তাও দেখেছি। কি কি বলছো? আরে কি বলছো আবার বলো। প্লেট, কাপগুলো যেগুলো?
মেরিভেলের মুখের অভিব্যক্তিতে হঠাৎ একটা ভয়ঙ্কর পরিবর্তন এলো। তিনি একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। সমস্ত ভঙ্গি আর নাটকীয়তা মুহূর্তে মিলিয়ে গেল। মাস্টার্স বুঝল ভদ্রলোক আর ফোনের ওই পাতলা গলার কথা ঠিক মতো শুনছেন না। মুখ দেখে মনে হল তার চোখ আর মস্তিষ্ক দ্রুত সব তথ্য একসঙ্গে জোড়া লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্যমনস্ক হয়ে শেষে রিসিভারটা রেখে দিলেন হেনরি মেরিভেল। কয়েক সেকেন্ড সেভাবেই দাঁড়িয়ে থেকে ধীর পায়ে মাঝের টেবিলের কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লেন ভদ্রলোক। মাস্টার্স উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল,
কি কি বলল বলুন তো ফাউলার, কিছু পেয়েছে?
কটেজের আলমারি খুলে কিছু কাপলেট আর খাবার দাবারের টুকরো পেয়েছে।
কিন্তু তাতে আপনারা তো উত্তেজিত হওয়ার কি আছে, এ থেকে কি বুঝতে পারছেন?
মুখ তুললেন মেরিভেল, চোখ দুটো নেশাগ্রস্তের মতো দেখালো।
বুঝতে পারলাম সোফিয়া অ্যাডামস কিভাবে উধাও হয়েছিল আর সে এখন কোথায় আছে।
মানে কোথায় আছে?
একটা অদ্ভুত সুন্দর দেশে।
কি বলতে চাইছেন বলুন তো?
সোফিয়া অ্যাডামস মারা গেছে মাস্টার্স।
কথাগুলো অন্ধকার জীর্ণ ঘরের মধ্যে ভারী হয়ে নেমে এলো। মাস্টার্সের মনে হলো শরীরের মধ্যে একটা চাপা অস্বস্তি শুরু হয়েছে। টেবিলের উপরে একটা চাপড় মেরে বলল,
কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আলমারিতে লাশ পাওয়া গেলে আলাদা কথা ছিল, কিন্তু পাওয়া গেছে মামুলি কাপ প্লেট, এ থেকে আপনি কি এত বুঝে ফেললেন?
মাথার পানামা টুপিটা চেপে ধরে বসেছিলেন মেরিভেল। শূন্য দৃষ্টিতে বলতে লাগলেন,
এই গোটা কেসটা ভারী অদ্ভুত মাস্টার্স। উপর উপর দেখলে মনে হবে রহস্য মোট একটা, সোফিয়া অ্যাডামসের হারিয়ে যাওয়া, কিন্তু আসলে একটা রহস্যের আড়ালে আর একটা রহস্য চাপা পড়ে আছে। এমন করে লুকিয়ে আছে যে দ্বিতীয় রহস্যটা আছে বলে বোঝাই যায় না।
স্যার আপনি প্লিজ একটু পরিষ্কার করে বলবেন। চেয়ার ছেড়ে উঠে পড়েন মেরিবেল, নতুন একটা সিগার ধরিয়ে ধীরে ধীরে পায়চারি করতে থাকেন ঘরের মধ্যে।
প্রথম রহস্যের সমাধান আগেই বলেছি, সোফিয়া অ্যাডামস চূড়ান্ত অ্যাটেনশন সিকার। নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করতে সে ছেলেবেলায় ওই নকল জানলার ফন্দি ব্যবহার করে নিজের পরিবারকে বোকা বানিয়েছিল। তারপর থেকে নিজেকে ঘিরে রহস্যের জাল বুনতে ও সেই জানলার উপরেই নির্ভর করে এসেছে। বিলকে ভালোবেসে ফেলার পর আবার একটা ম্যাজিক দেখিয়ে তাক লাগিয়ে দেওয়ার দরকার পড়ে তার। আর এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে মিস ইভ ড্রেটন আর মিস্টার উইলিয়াম সেজ তাকে খুন করার ষড়যন্ত্র করেছে।
খুন?
অদ্ভুত বুদ্ধি করে প্ল্যান করেছিল দুজন। নাটকের সব জোগাড় যন্ত্র আগেই ঠিক করা ছিল, শুধু একজন বিশ্বাসযোগ্য সাক্ষীর দরকার ছিল। আমি ছিলাম সেই নাটকের সাক্ষী। ওরা জানত রাক্ষস পাথরের কটেজে বিলের সামনে ভেলকি দেখিয়ে তাক লাগিয়ে দেওয়ার লোভ সোফিয়া অ্যাডামস এড়াতে পারবে না। তবে জানলাটা যে আটকে দেওয়া হয়েছে সেটা সম্ভবত সোফিয়া জানত না। ইভ ড্রেটন নিজেই আমাকে বলেছিল সে সোফিয়াকে দুচক্ষে দেখতে পারে না। সে ইভের ফিয়ান্সে বিলকে হাত করতে চায়, কিন্তু সেটাই আসল কারণ নয়। সোফিয়া অ্যাডামস ইভের একমাত্র আত্মীয়, ফলে সোফিয়া মারা গেলে বিশাল পরিমাণ সম্পত্তি তারই প্রাপ্য। ভেবে দেখো, ইভ এমন একটা মেয়ে যে অপেক্ষা করতে জানে, কিন্তু সে অপেক্ষা শুধু প্রেমের নয়, অর্থেরও হতে পারে। 7 বছরে সোফিয়া অ্যাডামসকে খুঁজে না পাওয়া গেলে সরকারি দলিলে তাকে মৃত বলে ঘোষণা করা হবে, আর অ্যাডামসদের বিপুল সম্পত্তির অধিকারী হবে ইভ আর বিল। অর্থাৎ সোফিয়াকে কোনোভাবে গায়েব করে দিয়ে 7টা বছর অপেক্ষা করতে পারলে বিশাল সম্পত্তির মালিকানা ওদের হাতে আসবে।
কিন্তু সোফিয়াকে ওরা গায়েব করবে কি করে?
সোফিয়া যে নিজে থেকেই গায়েব হয়ে যায় এই মিথটাকে কাজে লাগিয়ে। আমার মনে হয় এই ষড়যন্ত্রের মূল চালিকা শক্তি ছিল ইভ। এত নিখুঁত খুনের প্ল্যান পুরুষ মানুষের মাথায় আসা সম্ভব নয়। তবে আসল নোংরা কাজটা করেছে সেজি। ওই সোফিয়া অ্যাডামসকে কটেজে নিয়ে গিয়েছিল, সেই ফাঁকে ইভ আমাকে লনের ওপর কথায় ব্যস্ত করে রেখেছিল।
মেরিভেল একটু থামলেন। চিফ ইন্সপেক্টর মাস্টার্স এর মনে হঠাৎ খুব স্পষ্ট হয়ে উঠল বহু বছর আগে দেখা সেই দৃশ্য। অন্ধকার জঙ্গলের পাশে দাঁড়িয়ে থাকা পাথরের ছোট্ট বাড়িটা। কিন্তু আপনি এসব বুঝলেন কি করে? গালে হাত দিয়ে কি যেন ভাবলেন মেরিভেল, গলা চুলকে নিয়ে বললেন,
আমার সবার আগে একটা সন্দেহ হয়েছিল মাস্টার্স, যে বাড়িটা মাসের পর মাস ফাঁকা পড়ে আছে সেখানে বাথরুমের কল থেকে টপটপ করে জল পড়ছিল কেন?
কেন?
সেজ পেশায় সার্জন, ওই সোফিয়া অ্যাডামসকে নিয়ে যায় ওই বাড়ির ভিতরে। বাড়িতে ঢুকে বাথরুমে ওকে ছুরি মেরে খুন করে, তারপর মৃতদেহের জামা কাপড় খুলে বাথটাবে তার দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে।
মাস্টার্সের গায়ে কাঁটা দেয়, সে কিছু বলে না।
মাথা ধড় আর ভাঁজ করা হাত পা সব তিনটে বড় চৌকো পাতলা স্বচ্ছ তেলের কাপড়ে মুড়ে রাখা হয়েছিল। প্রতিটা অঙ্গ মোটা সুতো দিয়ে সেলাই করা হয়েছিল যাতে রক্ত না ঝরে। গত রাতে আমি একটা তেলের কাপড়ের টুকরো পেয়েছিলাম, সম্ভবত সুতো দিয়ে সেলাই করার সময় ছিঁড়ে গিয়েছিল ওটা। কাজ সেরে বিল পিছনের দরজাটা খোলা রেখেই বাইরে বেরিয়ে যায় বুনো স্ট্রবেরি তোলার অজুহাত তৈরি করতে।
লাশটা বাড়ির ভেতরে রেখেই বেরিয়ে গেল?
তাই গেল।
কিন্তু কোথায় রেখে গেল?
মেরিভেল প্রশ্নটার উত্তর দিলেন না, আগের মতোই বলে যেতে লাগলেন,
এদিকে ইভ ড্রেটন কি করল? তার কাছে আগে থেকেই নির্দেশ ছিল, মিনিট 45 পার হতেই আমার সঙ্গে গল্প করতে করতে সে ইঙ্গিত করল যে তার বাগদত্তা সফিয়ার মধ্যে কিছু একটা চলছে। সে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকল, খানিক পরে আবার বেরিয়ে এলো, মাঝে কি করলো আমি দেখতে পেলাম না। আন্দাজ করো দেখি, এই সময় বাড়ির ভিতরে সে কি করতে গিয়েছিল?
না আপনি বলুন।
সিম্পল, করিডোরের শেষ প্রান্তে গিয়ে পিছনের দরজাটা বন্ধ করে ভিতর থেকে খিল লাগিয়ে দিয়েছিল যাতে মনে হয় ভিতর থেকে কেউ দরজা খুলে বাইরে যায়নি। তারপর চোখে জল নিয়ে আমার কাছে ফিরে এলো, ও জানত নাটক সাকসেসফুল হয়েছে। ওই ক্রাইম সিন শত তদন্ত করেও আর কিছু পাওয়া যাবে না, লোকে ভাববে সোফিয়া অ্যাডামস আবার কোন রহস্যময় কায়দায় গা ঢাকা দিয়েছে। দুদিন পরে ফিরে আসবে, সে যে খুন হয়ে থাকতে পারে সে কথা আমার বা অন্য কারো মাথায় আসবে না।
কিন্তু লাশটা তো তখনও বাড়ির ভেতরে।
দাঁড়াও, এই খুনের পিছনে আরো দুটো ম্যাজিক ছিল। এক, উধাও হয়ে যাওয়া সোফিয়া অ্যাডামসকে একবার অন্তত সাক্ষীর সঙ্গে কথা বলতে হতো, এটা প্রমাণ করতে হতো যে সে মরে যায়নি, স্বেচ্ছায় গা ঢাকা দিয়েছে। ইভ ড্রেটনের গলা প্রায় প্রায় সোফিয়া অ্যাডামসের মতোই। অন্ধকার ঘরে ইচ্ছে করে গলা পাল্টে কথা বললে গলা দুটো আলাদা করা মুশকিল। ফোনের ক্ষেত্রেও একই ব্যাপার।
মানে কাল রাতে ইভ ড্রেটনই সোফিয়ার গলা নকল করে কল করেছিল আপনাকে? আর দ্বিতীয় চালাকিটা?
এরপর শুধু একটা কাজ বাকি ছিল মাস্টার্স, লাশটা বাড়ি থেকে সরিয়ে অনেক দূরে নিয়ে যাওয়া।
হ্যাঁ, আমারও সেটাই অবাক লাগছে স্যার, ফাউলার তো লাশ খুঁজে পায়নি, এর মধ্যে ওই কটেজের দিকে আর কাউকে যেতেও দেওয়া হয়নি, জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া যায়নি। কাটা লাশটা তাহলে ও বাড়ি থেকে সরালো কে?
আমরা তিনজনে।
কি বললেন
মাস্টার? পিকনিকের জিনিসপত্র নিয়ে যাওয়ার ঝুড়িগুলোর কথা মনে আছে তোমার?
মাস্টার্সের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। পরের কথাগুলো যেন মাস্টার্সের মাথায় বজ্রাঘাতের মতো আঘাত করল।
তিনটে বড় বেতের ঝুড়ি ঢাকনাওয়ালা, বারান্দা খাওয়া শেষ হওয়ার পর ঝুড়িগুলো বাড়ির ভিতরে ঢুকে রাখা হয়েছিল যাতে খুনের পর সেজ সহজে খুঁজে পায়। বেশিরভাগ ব্যবহার করা বাসনপত্র আর খাবার দাবার সে রান্নাঘরের আলমারিতে ফেলে রেখেছিল। তিনটে পিকনিকের ঝুড়িতে ছিল তিনটে মানুষের রক্ত মাংস ভরা প্যাকেট।
পরের কথাগুলো বলতে গিয়ে মেরিভেলের গলা কেঁপে গেল।
আমি নিজেই একটা ঝুড়ি গাড়ি পর্যন্ত বয়ে নিয়ে গেছিলাম মাস্টার্স, একটু অদ্ভুত লাগছিল।
মেরিভেল হুইস্কির গ্লাসের দিকে কাঁপা কাঁপা হাত বাড়ালেন।
বুঝলে মাস্টার, সুন্দরী সোফিয়া অ্যাডামস এর কাটা মাথাটা আমি গাড়ি অবধি নিয়ে যাই।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, কৌশিক, দিতিপ্রিয়া, বর্ণিশা এবং মৌপিয়া। শব্দগ্রহণে মধুরিমা, আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। শুনছিলেন ইয়োহান কার্টারের গল্প অবলম্বনে রাক্ষস পাথরের বাড়ি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।